ওয়াশিংটন এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা ও ভারতে রাত ৯:৩০। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশেষ ঘোষ রায়।
গোয়ার বন্দর মন্ত্রী জানিয়েছেন গোয়েন্দারা আশঙ্কা করছেন মাছ ধরার কোন ট্রলারে করে জঙ্গিরা এই রাজ্যে ঢোকার চেষ্টা করছে।
এছাড়া শুনবেন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের মন্তব্য।
আমাদের এমন কোন পদক্ষেপ নিতে হবে যাতে রাশিয়া আমাদের পার্ট হয়, চেষ্টা করেছিল জর্জ ডব্লিউ বুশ, লিঙ্কন চেষ্টা করেছিল, ওবামা চেষ্টা করেছিল।
তবে সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। হামাস শাসিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্যমন্ত্রক বলছে যে ইসরায়েলি সৈন্যদের গুলিতে একজন সাংবাদিক সহ ৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজাভিত্তিক আইন সংবাদ সংস্থা ফটো সাংবাদিক ইয়াসের মুর্তাকা যদিও প্রেসের ছাপ দেওয়া কাপড় পরেছিলেন, তিনি গতকাল এই সংঘাতের সময় গুলিবিদ্ধ হন বলে মন্ত্রক জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে এই বলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় যে তারা এই ঘটনা পর্যালোচনা করে দেখছে। নিহত এই ৯ মধ্যে ১৬ বছর বয়সী একজন কিশোরও রয়েছে। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রক বলছে যে ইসরায়েলের বন্দুকের গুলিতে অন্তত ৪৯১ জন আহত হয়েছে। সীমান্তে বেড়া ডিঙ্গানো রোধ করতে গতকাল ইসরায়েলি সৈন্যরা কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। বিক্ষোভকারীরা সীমান্তের ওই বেড়ার কাছে গাড়ির টায়ার পুড়ায়, যার ফলে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে ফিলিস্তিনি প্রতিবাদকারীরা অনেকগুলো অগ্নিবোমা এবং বিস্ফোরক দ্রব্য ছুঁড়ে মারে এবং কোনো কোনো বিক্ষোভকারী সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। ফিলিস্তিনি প্রতিবাদকারীরা ইসরায়েলকে গাজা ভূখণ্ড থেকে পৃথক করেছে যে সীমান্ত তার কয়েক মিটারের মধ্যেই তাদের তাঁবু গেড়েছে। তরুণদের একটি দল বেড়ার কাছে গিয়ে পাথর নিক্ষেপ করেছে কিংবা টায়ার পুড়িয়েছে। এর ফলে ইসরায়েলি সৈন্যদের আগ্নেয়াস্ত্র ঝুঁকির মধ্যেই তারা রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিভারম্যান একে উস্কানিমূলক কাজ বলে বর্ণনা করেছেন। হোয়াইট হাউস ঘোষণা করেছে যে তারা ৩৮টি রুশ প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। হোয়াইট হাউস আরও বলেছে যে পশ্চিমী গণতন্ত্র এবং বিশ্বের অন্যান্য জায়গার বিরুদ্ধে রুশ সরকারের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিচ্ছে। শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের অবহিতকরণের সময় প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স বলেন যে এই সত্ত্বেও যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কাজ করতে চায়। তিনি আরও বলেন যে আমরা দেখতে চাই রাশিয়ার আচরণে সম্পূর্ণ পরিবর্তন। আমরা সংলাপ অব্যাহত রাখতে চাই এবং উন্নত সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যেতে চাই। এই নিষেধাজ্ঞা রাশিয়ার ৭ দুর্দণ্ড ক্ষমতাসম্পন্ন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধেও আরোপ করা হয়েছে, সেই সঙ্গে তাদের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন ১২টি কোম্পানির বিরুদ্ধেও। অন্যান্য যারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে তারা হচ্ছে ১৭ জন পদস্থ রুশ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রপরিচালিত রুশ অস্ত্র ব্যবসা কোম্পানি এবং একটি রুশ ব্যাংক। এইসব গোষ্ঠীর মধ্যে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ মহলের গুরুত্বপূর্ণ সব সদস্য। এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে তাদের সম্পত্তি আটক করা হবে এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত লোকজন তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। বহু বিধায়ক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন এটা আগেই নেওয়া উচিত ছিল। এ নিয়ে রয়েছে বিস্তারিত বিশ্লেষণমূলক সাক্ষাৎকার আজকের অধিবেশনে বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসন শুক্রবার বলেন যে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো বাণিজ্য যুদ্ধে লিপ্ত নয়। যদিও ট্রাম্প এই হুমকি দেন যে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০,০০০ কোটি ডলারের শুল্ক আরোপ করা হবে। বেজিং সতর্ক করে বলেছে যে তারাও পাল্টা ব্যবস্থা নেবে। ওয়াশিংটন এবং বেজিং এর ক্রমবর্ধমান বাগযুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই হোয়াইট হাউসের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কার্লো বলছেন এটি হচ্ছে শুধুমাত্র প্রস্তাবিত একটি ধারণা যা মূল্যায়ন করে দেখবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিরা এবং তারপর খোলামেলা মন্তব্য নেওয়া হবে, কাজেই এখনও কিছু হয়নি। অর্থনীতি বিষয়ক উপদেষ্টা বলেন বেজিং এর বৌদ্ধিক সম্পর্ক চুরি করার ব্যাপারটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ। তিনি আরও বলেন যে আমরা চীনকে আমাদের প্রযুক্তি চুরি করতে দিতে পারি না, কারণ তারা আমাদের প্রযুক্তি চুরি করলে কার্যত তারা আমাদের ভবিষ্যৎ শক্তিকেই চুরি করে নিচ্ছে। তবে উপদেষ্টা এ কথাও বলেন যে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে আবারও জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, জাতিসংঘ মহাসচিব গত রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তার সাথে প্রায় 12 মিনিট কথা বলেন। প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। তিনি জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন যে তার সরকার আসন্ন বর্ষা মৌসুমে অন্তত 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরে উদ্যোগ গ্রহণ করেছে। শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশে আসার এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর এদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা প্রত্যক্ষ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত মিয়ানমারের চুক্তি দ্রুত বাস্তবায়নের ব্যাপারেও জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা কামনা করেন। জাতিসংঘ মহাসচিব 10 লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী। আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার সকালের দিকে বেগম জিয়াকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার পুরাতন কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। সপ্তাহ দুয়েক যাবৎ খালেদা অসুস্থ, তার জন্য সরকার 4 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে। এই মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, খালেদা জিয়ার একাধিক এক্স-রে করা হয়েছে, আগামীকাল এর রিপোর্ট পাওয়া যাবে। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসকের মতামতের উপর নির্ভরশীল ছিলেন, বলেছিলেন ব্যক্তিগত চিকিৎসক ছাড়া কোনো সেবা নেবেন না। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুনকে সরকারি মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষা নিরীক্ষার সময় উপস্থিত থাকার অনুমতি দেননি। বিএনপি নেতা ব্যারিস্টার মওজুদ আহমেদ বলেছেন, খালেদার জন্য সরকার যে মেডিকেল বোর্ড গঠন করেছে তা লোক দেখানো। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল কোড মেনে খালেদার চিকিৎসা হবে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 3 দিনের সফরে এখন ভারতে রয়েছেন। সেখানে ইন্দো নেপাল বাণিজ্য ফোরামে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতীয় শিল্পপতিদের নেপালে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। কলকাতার সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সিআইআই সহ অন্যান্য শিল্প সংগঠন আয়োজিত ইন্দো নেপাল বাণিজ্য ফোরামে কেপি শর্মা ওলি জানিয়েছেন, নেপালে এক শক্তিশালী সরকার রয়েছে, এখন নেপালে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, সে কারণে বিদেশি বিনিয়োগকারীদের সেখানে লগ্ন নিতে কোনো সমস্যা নেই। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ভারত গোটা বিশ্বে বিনিয়োগ করছে, তাহলে কেন তারা তাদের একেবারে পাশের দেশে বিনিয়োগ করবে না। ভৌগোলিক সুবিধা ছাড়াও সেখানে যাতায়াতের সুবিধা এবং সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে। নেপালে এই সব কিছুই আপনাদের বিনিয়োগে সহায়ক, এই সুযোগ গ্রহণ করুন। তিনি দাবি করেন, নেপালে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগই লগ্নিকারীদের লাভের মুখ দেখাবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, গত সপ্তাহগুলোতে আফগানিস্তানের নেতাদের সঙ্গে তাঁর সরকারি বৈঠকগুলো পরস্পরের আস্থার অভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে এবং এই সফরও আঞ্চলিক শান্তি স্থাপনের ক্ষেত্রে একটা মাইলফলক বলেই প্রমাণিত হবে। তিনি গতকাল কাবুলে তাঁর একদিনের সফরের কথা উল্লেখ করেন, যেখানে তাঁর উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তাঁর সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেছে। সংবাদদাতাদের আজাব্বাসি বলেন যে অব্যাহত আলাপ আলোচনার মধ্য দিয়ে পারস্পরিক আস্থার অভাব দূর করা যায় এবং গতকালের বৈঠকের মধ্য দিয়ে আমরা আস্থার অভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের এখন বাস্তবে প্রমাণ করতে হবে যে আমরা জনগণের এবং এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির প্রতি আন্তরিক। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন যে আফগান নেতাদের সঙ্গে তাঁর খোলামেলা আলোচনায় সামরিক মাধ্যমে চাইতে শান্তি সম্পর্কে আলাপ আলোচনার মাধ্যমে আফগানিস্তানের লড়াই শেষ করার লক্ষ্যে উভয় পক্ষ যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার 70তম বার্ষিকী, দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবসও। গত 7 দশকে স্বাস্থ্যের বিষয়ে অর্জন অনেক বেশি, কিন্তু আরও অনেক কিছু করার বাকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীকে প্রাণনাশী বসন্ত রোগ থেকে মুক্ত করার প্রচেষ্টা শুরু করে। তারা পোলিওর মতো অন্যান্য রোগ নির্মূলের জন্য অন্যান্যদের সহযোগী হিসেবেও গ্রহণ করেছে। গত বছর বিশ্বে মাত্র 17 জন শিশু পোলিওতে আক্রান্ত হয়। এরা সবকটি ঘটে পাকিস্তানের দুর্গম এলাকাগুলোতে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রয়েছে আমাদের বিশেষ প্রতিবেদন বিশ্ব সংবাদের খানিক পরেই। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। হোয়াইট হাউস রাশিয়ার 38 ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এবং তারা বলেছে পশ্চিমা গণতন্ত্রের বিরুদ্ধে বিশেষ করে ক্রিমিয়া, ইউক্রেন, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন জায়গায় জঘন্য কার্যকলাপের কারণেই এই পদক্ষেপ নেওয়া হল, যদিও রাশিয়া বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করে আসছে। ভয়েস অব আমেরিকার কূটনৈতিক প্রতিবেদক সিডনি সেইনের প্রতিবেদন থেকে তথ্য নিয়ে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরওয়ার জাহাঙ্গীরের সাথে এবার কথা বলছি। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার সাথে কাজ করে যেতে চায়, তবে তা নির্ভর করছে রাশিয়ার সদিচ্ছার উপর। সারা হাকাবি স্যান্ডার্স বলছিলেন,
Again, what we would like to see is the totality of the Russian behavior change. We want to continue having conversations and work forward.
আমরা আসলে যেটা দেখতে চাই তা হচ্ছে রাশিয়ার সামগ্রিক আচরণগত একটা পরিবর্তন। আমরা পারস্পরিক আলোচনা চালিয়ে একটি সুসম্পর্ক তৈরি করতে চাচ্ছি। যুক্তরাষ্ট্রের বেশ কিছু আইন প্রণেতা, বিদেশি নীতি নির্ধারকরা রাশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। উইলসন সেন্টারের উইলিয়াম পারমেনেস বলছিলেন,
ইট হ্যাজ টার্গেটেড সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ওলিগার্কস ইন রাশিয়া, পিপল হু আর ভেরি ক্লোজ টু পুতিন, এন্ড আই থিংক দ্য অ্যাসাম্পশন অর দ্য হোপ, and it might be a combination of both.
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আমি প্রত্যাশা করি এতে করে রাশিয়ার আচরণগত পরিবর্তন আসবে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করছেন এই নিষেধাজ্ঞা পুতিনের একেবারে কাছের লোকজন যেমন তার জামাতা এবং দেহরক্ষীদের বিরুদ্ধে করা হয়েছে। আটলান্টিক কাউন্সিলের ম্যাক সামাসকোভি বলছিলেন,
These are actions that would have been taken in any normal administration. The question, of course, is because President Trump has sought to maintain positive relations with Putin, even congratulating him, why did this
এইসব পদক্ষেপ হয়তো আরো কয়েক মাস আগেই নেওয়া দরকার ছিল। প্রশ্ন হচ্ছে ট্রাম্প রাশিয়ার সাথে পুতিনের সাথে ইতিবাচক পদক্ষেপের অন্বেষণ করছেন, এমনকি পুতিনকে অভিনন্দনও জানিয়েছেন, তাহলে আবার এখন কেন এইসব পদক্ষেপ তিনি নিচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে তারা দেখতে চাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন এই ধারাবাহিকতা অনুসরণ করে কিনা। ডক্টর সরওয়ার জাহাঙ্গীর, আপনি শুনছিলেন রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নেয়া সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে বেশ কিছু মন্তব্য, আপনার কি অভিমত?
পৃথিবীর একটা সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া পৃথিবীর অংশে প্রায় 11.5% অফ দ্য ল্যান্ড রাশিয়া হ্যাজ। রাশিয়া হ্যাজ লটস অফ ওয়েল অ্যান্ড গ্যাস রিসোর্সেস। রাশিয়া ওয়ান্টস টু এক্সপোর্ট দোজ থিংস। রাশিয়া ওয়ান্টস টু বি বিগ ইন দ্য ওয়ার্ল্ড। রাশিয়া ওয়ান্টস টু বি এডুকেটেড অ্যাজ সাইন্টিফিক্যালি আপ টু ডেট অ্যাজ দ্য আদার কান্ট্রিজ। আমরা যেটা করতে চাই, যেটা ইউনাইটেড স্টেটস এবং ইউরোপ যা করতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা রাশিয়ার যে ইন্টারেস্ট সেটা থেকে বেরিয়ে আসতে, সেটার দিকে আমরা নজর দিচ্ছি না, এবং এর ফলে আমরা যে কোনো পদক্ষেপই নিই না কেন ইউনাইটেড স্টেটস এবং ইউরোপে, সেগুলো ফলপ্রসূ হতে পারবে কিনা সেটা বলা যায় না। কারণটি যেটা আমি বলেছি যে রাশিয়া পৃথিবীর একটা সবচেয়ে একটা বড় দেশ, পৃথিবীর 1/10 বেশি জায়গা রাশিয়ার কাছে আছে, এবং রাশিয়ার সাইবেরিয়া ইজ একটা জায়গা যেখানে প্রচুর রিসোর্স রয়ে গেছে, এবং সেখানে গ্যাস রয়ে গেছে, সেখানে তেল রয়ে গেছে, এবং রাশিয়া সেগুলো ব্যবহার করে পৃথিবীতে একটা উন্নত জাতি হিসেবে আসতে চায়, এবং যেটা ইউরোপের সাথে তার সবসময় একটা দ্বন্দ্ব হয়, এবং আমেরিকাও সেই দ্বন্দ্বের মাঝে পড়ে। ফলে আমাদের এমন কোন পদক্ষেপ নিতে হবে যাতে রাশিয়া আমাদের পার্ট হয়, যেটা চেষ্টা করেছিল জর্জ ডব্লিউ বুশ, ক্লিন্টন চেষ্টা করেছিল, ওবামা চেষ্টা করেছিল, দে ফেইলড ইট, প্রবাবলি উই ডিড নট কমিউনিকেট রাইটলি।
তো এখন বর্তমান প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যে চেষ্টা করছেন, তিনি যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করছেন, বিশেষ করে আপনি শুনতে পেলেন পেলেন যে প্রেসিডেন্ট পুতিনের তার সাথে সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠানের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে করে রাশিয়া যে সমস্ত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, যে সমস্ত জঘন্য কার্যকলাপের, সেগুলো অন্তত পক্ষে বন্ধ হয়।
এটা একটা পদক্ষেপ, যে সকল পদক্ষেপ নেওয়া হয় এটা হচ্ছে তৃতীয় অংশ। একটা হচ্ছে ডিপ্লোমেটকে বন্ধ করা, আরেকটা হচ্ছে যে ট্রেড বন্ধ করা, আরেকটা হচ্ছে যে এই সকল অলিগার্ক যাদেরকে বলা হয় আর কি রিচ পার্সন, তাদেরকে তাদের উপরে এমন কিছু করা যাতে তারা রাশিয়ার প্রেসিডেন্টের উপরে বা রাশিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে খেপে যায়, এটা হচ্ছে বিষয়টি আর কি। তবে এটা যেমন হতে পারে, পক্ষান্তরে আরেকটি হতে পারে যে রাশিয়ার যে সকল ইয়াং তরুণ রয়ে গেছে যারা অত্যন্ত ব্রেইনি এবং মেধাবী, তাদেরকে ইউনাইটেড স্টেটসে আসার জন্য ভিসা দেওয়া উচিত এবং ইউনাইটেড স্টেটসের বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করার জন্য সুযোগ দেওয়া উচিত। তাহলে তারা দেখতে পাবে যে তাদের ওখানে কি হচ্ছে এবং এখানে কি হচ্ছে, এটার যখন ডিফারেন্সটা তারা দেখতে পাবে তখন এই দুই দেশের মাঝে সম্পর্ক গড়ে উঠবে। এবং এটার প্রধান কারণটি হচ্ছে যে এই সমগ্র মানব জাতির জন্য এটা ভালো, যাতে করে আমরা সবাই সমস্ত রিসোর্স অত্যন্ত যথাযথ ভাবে ব্যবহার করতে পারি।
ধন্যবাদ ডক্টর সরওয়ার জাহাঙ্গীর, ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ।
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এ উপলক্ষে বাংলাদেশেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমেই সবার জন্য সর্বত্র সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। স্বাস্থ্য দিবস নিয়ে নাসরিন হুদা বিথি জানাচ্ছেন বিস্তারিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার 70তম বার্ষিকীতে এবছর দিবসটির লক্ষ্য ছিল বিশ্ব নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন করতে আহ্বান জানান এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা। বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, এসব রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। ভয়াবহ, দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এসব রোগের কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যু না হলেও শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে দীর্ঘ ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। বাংলাদেশে পুরুষের তুলনায় নারীদের কিডনি রোগ বেশি হয়। সচেতনতার মাধ্যমে 50-60% কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। এ সময় পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের বলেন,
আমাদের যে এসডিজি যে গোল আছে 2023 সাল নাগাদ, সেখানে বলা হয়েছে যে আগামী 23 সাল নাগাদ 100 কোটি মানুষকে আপনার স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে যারা এ থেকে বঞ্চিত। এটা একটা ভয়াবহ একটা কাজ, কিন্তু সেই ক্ষেত্রে সেই জন্যই আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসের মাধ্যমে সারা বিশ্বকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করে।
এছাড়া পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান বলেন,
আমাদের যে প্রতিরোধমূলক ব্যবস্থাটা খুবই দুর্বল, চিকিৎসা ব্যবস্থার উপরে বেশি নজর দেওয়া হচ্ছে। এইটা যদি পরিবর্তন না করতে পারি, যে চিকিৎসার থেকে প্রতিরোধমূলক ব্যবস্থায় যদি না যাইতে পারি, তাহলে বড় ধরনের একটা ডিজাস্টার হবে সেই জায়গায়।
প্রতিরোধ ও প্রতিকারমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমেই সবার জন্য সর্বত্র সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। শুধুমাত্র প্রতিকারমূলক ব্যবস্থার মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা সম্ভব না। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাদ্য, সুস্থ পরিবেশ, দূষণমুক্ত পানি ও বায়ু, মাদক ও তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, আর তা করা গেলেই কিছুটা হলেও নানা ধরনের রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে লোকসভায় কার্যক্রম হয়েছে মাত্র 19 মিনিট, রাজ্যসভায় 2.5 ঘন্টা, বাকি সময় কেটেছে সরকার ও বিরোধী দলের মধ্যে হই হট্টগোলে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
সংসদের নিজস্ব হিসেব হলো কাজের সময়ের মাত্র 1% কাজে লাগানো গিয়েছে লোকসভায় আর 6% কাজে লাগানো গিয়েছে রাজ্যসভায়। বিরোধী আর সরকার পক্ষ পরস্পরকে দোষারোপ করছেন এই অচলাবস্থার জন্য। বিরোধীদের আবার মত হলো অস্বস্তিকর বিষয়গুলি নিয়ে সভায় আলোচনা এড়াতেই বিজেপি বন্ধু দলগুলিকে দিয়ে গণ্ডগোল পাদিয়ে কাজকর্ম পণ্ড করে দিচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, সরকার ও বিরোধীদের মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া না হলে এরপরেও বর্ষাকালীন অধিবেশনেরও একই অবস্থা দাঁড়াতে পারে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নিউ ইয়র্কের ট্যাক্সি চালকরা আর্থিক সংকটের কারণে চরম হতাশার মধ্যে জীবনযাপন করছেন। এরই মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে 4 জন ট্যাক্সি চালক আত্মহত্যা করেছেন, আর এর প্রধান কারণ উবার ও লিফটের মতো মোবাইল অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা। ভয়েস অব আমেরিকার রোমান টেইলরের প্রতিবেদন এবং বাংলাদেশি আমেরিকান ট্যাক্সি চালকদের সংগঠন ইয়েলো সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল ভুইয়ার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
রোমানিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা এক ব্যক্তি নিউ ইয়র্কে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর্থিক কষ্টে 65 বছর বয়সে তিনি আত্মহত্যা করেছেন। তাওহিদ, সে খবর আমরা সম্প্রতি দেখেছি। নিউ ইয়র্কে 30 বছরের পুরনো এই ইয়েলো ক্যাব ইন্ডাস্ট্রির বা হলুদ রঙের ট্যাক্সি শিল্পে যারা জড়িত, বর্তমানে সবাই কম বেশি একটা আর্থিক সংকটে রয়েছেন, কারণ নতুন ধরনের সেবা এসেছে, একটা বিকল্প ব্যবস্থা এসেছে।
জি, মোবাইল ভিত্তিক অ্যাপসের মধ্য দিয়ে সবাই এখন ঘরের দরজার কাছে তার কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছে, অর্থাৎ গাড়ি পাচ্ছে।
এবং যেটা উবার এবং লিফট এই নামে যে সংস্থা, সেইগুলো চালু করেছে তাদের গাড়ি। এবং সহজে শুধু নয়, ট্যাক্সির থেকে কিছু কম খরচে এগুলো আসছে। তো রোমানিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা আরেকজন ট্যাক্সি চালক নিকোলাই হ্যান্ড আত্মহত্যা করা ওই ট্যাক্সি চালক সম্পর্কে যেমন আমাদের বলছিলেন,
হি কুডন্ট টেক ইট, আই উইল টেক ইট, আই উইল ডাই ফাইটিং, আই এম নট গোনা লিভ ইট লাইক দিস।
সে এটা নিতে পারেনি, আমি নিতে পারবো, আমি আমৃত্যু লড়াই করব, আমি এটাকে এভাবে ছেড়ে যাচ্ছি না, এটা আমার অধিকার, কারণ এই শহরে আমি বিনিয়োগ করেছি এবং এখন তারা আমাকে লুণ্ঠন করছে। নিউ ইয়র্ক শহরে হলুদ ট্যাক্সির সংখ্যা 13,000-এর বেশি, কিন্তু উবারের মতো ভাড়াটে গাড়ির সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই। 2012 সালে এটা শুরু হওয়ার পর এখন পর্যন্ত এর সংখ্যা 60,000-এর বেশি। নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলছিলেন,
and tired of burying our brothers. It is a nightmare. Owner drivers are going through foreclosures and bankruptcies.
আমরা আমাদের ভাইদের কবর দিতে অসুস্থ হয়ে পড়ছি, ক্লান্ত হয়ে পড়ছি। এটা একটি দুঃস্বপ্ন জানো, যেসব ট্যাক্সি চালক নিজেরাই ট্যাক্সির মালিক, তারা ফোরক্লোজার এবং ব্যাংক্রাপসির মধ্যে দিয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে পড়ছে। আর সবুজ ট্যাক্সি চালকরা সম্পূর্ণরূপে পরিত্যক্ত অবস্থায় রয়েছেন। লিমোজিন চালকরা তো পেশা ছেড়ে দেওয়ার চেষ্টায় আছেন এখন, সেটাই বলা যায়। নিউ ইয়র্ক সিটি হলের সামনে গত ফেব্রুয়ারি মাসে এই লিমোজিন চালক ডাগ শিফার নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। ওই ঘটনার ঠিক কয়েক ঘন্টা আগে, সপ্তাহে 100 ঘন্টার বেশি কাজ করার পরেও তিনি যে আর্থিক কষ্টে ছিলেন সে সম্পর্কে তিনি ফেসবুকে লিখেছিলেন। ভারত থেকে অভিবাসী হওয়া নরেন্দ্র ভেল বলছিলেন,
I didn't have enough money to pay my this month rent. After lease and gas, you do not make nothing for yourself. So you have to work like 15-16.
এই মাসের ভাড়া দেওয়ার জন্য আমার কাছে যথেষ্ট অর্থ নেই। লিজের টাকা এবং গ্যাস কেনার পর আপনি নিজের জন্য কিছুই আয় করতে পারবেন না। সুতরাং আগে 10 ঘন্টায় যা আয় হতো সে পরিমাণ অর্থ আয়ের জন্য আমাদের 15-16 ঘন্টা কাজ করতে হচ্ছে।
হ্যাঁ, সেটাই এখন দুঃস্বপ্নের মতো ছড়িয়ে পড়ছে সবার মাঝে, ট্যাক্সি চালকদের মাঝে। এবং একটি কথা, যে যারা ট্যাক্সি চালক অ্যাসোসিয়েশন যে রয়েছে তাদেরও কজনের সাথে আমাদের কথা হয়েছে, তো আমরা সেটা শ্রোতাদের শোনাই।
জি আপা, এ বিষয়ে আমরা এখন কথা বলছি নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সি চালকদের সবচেয়ে বড় সংগঠন ইয়েলো সোসাইটির 3 বারের সভাপতি আব্দুল আউয়াল ভুইয়ার সঙ্গে। আব্দুল আউয়াল ভুইয়া, আপনি যদি শুরুতেই আমাদেরকে একটু জানান যে কি পরিমাণ প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কে এখন ট্যাক্সি চালক হিসেবে কাজ করছেন।
2 বছর আগে ট্যাক্সি লিমোজিনের হিসাব অনুযায়ী আমি যতটুকু জানি 50,000, এখন হয়তো এটা বাইরে 50-55,000, 60,000-এর মতো হয়েছে।
বর্তমানে নিউ ইয়র্কে ট্যাক্সি ব্যবসা খানিকটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকটে রয়েছেন অনেক ট্যাক্সি চালক, অনেকে আত্মহত্যাও করেছে, প্রবাসী বাংলাদেশিদের অবস্থাটা কি?
সত্যি কথা, ট্যাক্সি বিজনেস ফল করছে। আগে মনে করেন যে আমরা যারা মেডিলেন ওনার ছিলাম, মেডিলেনের প্রাইস ছিল $1.2 million, এখন এই মেডিলেনের দাম কমে 125,000-এ বেচা কিনা হচ্ছে। ব্যবসা বিভিন্ন অ্যাপসার সাথে ব্যবসা, রেগুলার ট্যাক্সি বিজনেসের থেকে মনে করেন যে 40-45% ব্যবসা আগের থেকে কমে গেছে। সবাই আমরা খারাপ সময় অতিবাহিত করতে।
এর কারণ কি বলে আপনি মনে করেন? শুধুই কি উবার অথবা লিফটের মতো সেবাগুলো আসার কারণে এমনটা হয়েছে, না অন্য কোনো কারণও রয়েছে?
না, অন্য কোনো কারণ আমি দেখি না, কারণ জব তো আর বাড়ে না। নিউ ইয়র্কে মনে করেন যে ট্যাক্স লিমোজিন কমিশনের হিসাব অনুযায়ী যে জব ছিল বছরে, ওই জব তো এখন সবাই ভাগ করে নিয়ে যাচ্ছে। আগে ইয়েলো ট্যাক্সির তারা শুধু এই কাজটা করতো, এখন বিভিন্ন অ্যাপসার সাথে জব গুলো ডিভাইডেড হয়ে গেছে। এগুলোর কারণেই ব্যবসাটা কমছে আমার মনে হয়।
আমরা এটাও জানি যে সাধারণত যারা ট্যাক্সি চালান তারা 10 ঘন্টা ট্যাক্সি চালালে তাদের পর্যাপ্ত পরিমাণ আয় হয়ে যায়, কিন্তু সেই আয় করতে এখন ট্যাক্সি চালকদের 15-16 ঘন্টা করে কাজ করতে হয়। এর কারণ কি?
আমার কাছে যেটা মনে হয় যে জব আগে মনে করেন যে 10 ঘন্টা আমরা যতগুলো জব মারতে পারতাম, এখন আমরা অত পরিমাণ জব পাই না, সেই জন্য 15-16 ঘন্টা করে জব মানে আওয়ার পুট করলে ওই সম পরিমাণ জব করা যায় আর কি। কারণ জব গুলো ভাগ হয়ে গেছে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে, মনে করেন শুধু উবার না, তো উবার এর সাথে আছে লিফ্ট, আছে লিফ্ট এর সাথে আছে জুনু, আছে জুনুর সাথে আছে বিয়া, আছে সবগুলো অ্যাপস এই জব গুলো ভাগ করে নিয়ে গেছে। কারণ আগে নিউ ইয়র্ক সিটিতে 14,000 ট্যাক্সি ইয়েলো ট্যাক্সি কাজ করতো, এখন 14,000 ট্যাক্সির পাশাপাশি আরো 50-70,000 অ্যাপস এর গাড়ি কাজ করে, তো জব তো বাড়ে নাই, জব তো সেম পরিমাণ জবই আছে। জব গুলো ভাগ হয়ে গেছে না, বিভিন্ন অ্যাপস নিয়ে গেছে, তারপরে প্রায় ট্যাক্সির ভাড়া বেশি, ট্যাক্সির ভাড়া নির্ধারিত বা সিটির দ্বারা নির্ধারিত, কিন্তু ওই আদার অ্যাপস এর ভাড়া কম। তারা যখন রাশ আওয়ার হয় তখন ভাড়া বাড়ায় দেয়, যখন অন্য সময় থাকে তখন ভাড়া কমায় দেয়। ভাড়া কমের জন্য ওখানে সার্ভিস আবার ডোর টু ডোর সার্ভিস পাওয়া যায়, আর এই জন্য জব ডিভাইডেড হয়ে গেছে।
অনেকে ব্যবসা কমার পিছনে ট্রাফিক জ্যামকেও দায়ী করে থাকে, আপনি কি মনে করেন?
নিউ ইয়র্ক সিটিতে অতিরিক্ত অ্যাপসের গাড়ি যদি মানে আগে যে গাড়ি চলতো এখান থেকে যদি অতিরিক্ত 50-60-70,000 গাড়ি অতিরিক্ত চলে, ট্রাফিক জ্যাম তো ডেফিনেটলি। মনে করেন আপনি যদি আগে কাজ করতেন 1 ঘন্টা 3টা জব মেক করতে পারতেন, এখন হয় ট্রাফিকের জন্য 1 ঘন্টা 2টা জব মেক করতে পারতেছেন। আর জব তো আগের মতো রেডি না, আগে তো মনে করেন জব গাড়ির জন্য দাঁড়াই থাকতো, এখন জবের জন্য গাড়ি দাঁড়াই থাকে।
এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি কি মনে করেন, কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা নিউ ইয়র্ক স্টেট কি ধরনের পদক্ষেপ নিলে আপনারা মনে করেন যে 30 বছরের পুরনো ট্যাক্সি ব্যবসাটা অতীত ঐতিহ্য ফিরে পাবে, অথবা যারা ট্যাক্সি চালক অর্থনৈতিক সংকটে রয়েছে তারা একটু সুদিন দেখতে পাবে আবার?
আমার দৃষ্টিতে নাম্বার ওয়ান ফেয়ার বৈষম্যটা যদি কমাই দেয়, মনে করেন যে আপনি যে অ্যাপসে যান, মনে করেন উবারে যান, লিফ্টে যান, জুনুতে যান, বিয়েতে যান আর ট্যাক্সিতে যান, ফেয়ারটা যদি ইকুয়াল হয়ে যায় মানে সমান থাকে, তাইলে মোটামুটি ট্যাক্সি বিজনেসের সমস্যাটা তেমন হবে না। কারণ এখনো শতকরা 60 জন মানুষ ট্যাক্সিতেই চড়তে চায়, ইয়েলো ট্যাক্সিতেই চড়তে চায়। মনে করেন ইয়েলো ট্যাক্সিতে আমি একটা উদাহরণ দেই, ইয়েলো ট্যাক্সিতে যদি আপনি শহর থেকে লাগোডিয়া এয়ারপোর্টে যান, একজন যাত্রী এবারে 40 টাকা পে করতে হয় শহরের মানে বিভিন্ন জায়গার থেকে, এবারে 40 টাকা পে করতে হয়। সেই জায়গায় সে যদি উবারে যায় তাকে সে পে করতে হয় 33-34 টাকা পে করতে হয়। এখানে ফেয়ারের যে বৈষম্যটা আছে, ফেয়ারের বৈষম্যটা একটা বড় কারণ। ফেয়ারটা যদি সমান করে দেয় তাহলে ট্যাক্সি বিজনেস আবার মোটামুটি নর্মাল আমার দৃষ্টিতে নর্মালে চলে আসবে। আবার পাশাপাশি যদি টিএলসি ট্যাক্সি লিমোজিন কমিশন, কারণ অ্যাপস গুলো ট্যাক্সি লিমোজিনের আন্ডারে, ওই ট্যাক্সি যেমন লিমিটেড 14,000 ট্যাক্সি, ওইখানে লিমিট করা উচিত যাতে অ্যাপসে কতগুলো গাড়ি চলবে, ওইখানে কোনো লিমিট নাই, এটা আনলিমিটেড প্রতিদিন গাড়ি বাড়তেছে, অ্যাপসের গাড়ি বাড়তেছে প্রতিদিন, অ্যাপসের গাড়ি বাড়াতে আমার দেখা জিনিস নিউ ইয়র্ক স্টেটের ড্রাইভিং লাইসেন্স পাইছে 6 মাস হয় নাই, অ্যাপস একটা গাড়ি কিনা অ্যাপসে নাইমা গেছে, অ্যাপসের মধ্যে এক্সপার্ট ড্রাইভার নাই, যার ধরুন যানজটের পরিমাণটা ওই খুব বেশি হইতেছে, কারণ অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে গেছে। আমার দৃষ্টিতে মনে হইতেছে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে গেছে সিটির ভিতরে।
জি, আমরা শুরুতে বলছিলাম যে নিউ ইয়র্কে অভিবাসী হয়ে আসা বিভিন্ন দেশের কমিউনিটির মানুষ যারা ট্যাক্সি চালান তাদের অনেকেই হতাশায় অর্থনৈতিক সংকটে আত্মহত্যা করেছে। আপনি কতটা জানেন যে কি পরিমাণ ট্যাক্সি চালক এখন পর্যন্ত আত্মহত্যা করেছে, এবং বাংলাদেশের যারা প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে এই ধরনের কোনো ঘটনার কথা কি আপনার জানা আছে?
কোনো বাঙালি ট্যাক্সি ড্রাইভার আত্মহত্যা করে না এই ব্যাপারে আমি যতটুকু জানি, বাট এই পর্যন্ত 5 জন ট্যাক্সি ড্রাইভার আত্মহত্যা করছে ফিনান্সিয়াল, যতটুকু আমি জানি নিউজের মাধ্যমে আর বিভিন্ন দেশে, তারা এই ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য 5 জন ট্যাক্সি ড্রাইভার আত্মহত্যা করছে আমি এই পর্যন্ত জানি আর কি।
আব্দুল্লাহুল ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য।
প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি চালক সহ অনেকেই আশা করছেন এই অবস্থার পরিবর্তন হবে, আবারও সুদিন ফিরবে তাদের ব্যবসার ক্ষেত্রে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় শিল্পী তাহসান। সম্প্রতি তিনি এসেছিলেন যুক্তরাষ্ট্রে। তার গান, অভিনয় এবং মডেলিং নিয়ে তার সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময় টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। তবে আজ এত একা কেন?
কথা বলছি বাংলাদেশের সুপরিচিত মডেল, সঙ্গীত শিল্পী, মিউজিক কম্পোজার, অভিনেতা, অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় মুখ তাহসান রহমান খান। তার সাথে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ক্ষমা চাচ্ছি যে আপনার সাথে সামনাসামনি বসে এই আড্ডাটা দিতে পারছি না, ফোনেই দিতে হচ্ছে, বাট অবশেষে দিতে পারছি, এই জন্য ধন্যবাদ।
আপনার জন্ম হয়েছিল 70-এর দশকের একেবারে শেষে এবং আপনি সেন্ট জোসেফ স্কুলে পড়েছেন, নটরডেম কলেজে পড়েছেন, আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে আপনি এমবিএ করেছেন। এবারে যুক্তরাষ্ট্রে আপনি কি করছেন?
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে একটি নন প্রফিট অর্গানাইজেশন আছে, নাম হচ্ছে বাঁচাও। সো ওনারা প্রতি বছর যেটা করেন, বাংলাদেশের জন্য একটা ফান্ড রেজিং গালা ইভেন্ট করেন। সো এবারের গালা ইভেন্টে গান গাইবার জন্য আমি এসেছি। আমি আমন্ত্রণ দিয়েছিলেন আমার এক বড় ভাই বিমান ভাই, সো ওনার মাধ্যমেই আসা। সুন্দর একটা ইভেন্ট হলো আর খুব সাকসেসফুল ছিল ইন এ ওয়ে, যে যেই গোলটা ছিল বাংলাদেশের জন্য ফান্ড রেজ করা, বেশ বড় একটা অ্যামাউন্ট সেদিন রেজ করা হয়েছে। সো বাঁচাওকে অনেক অনেক ধন্যবাদ যে এই ইভেন্টটা তারা প্রতি বছর করছে এবং প্রতি বছর এই উদ্যোগটা বড় হচ্ছে।
আপনি একাধারে সঙ্গীত শিল্পী, সঙ্গীতকার, আপনি অভিনেতা, মডেল, আপনি প্রথমে কি?
আমি একজন এন্টারটেইনার। আমি আসলে চিন্তা করি যে আমি বাংলাদেশের বিনোদন জগতে কাজ করি, বাংলাদেশের মানুষকে বিনোদনের খোরাক যোগাবো, কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষ তার হয়তো এক ঘন্টা সময় আছে, সে হয়তো বিনোদন খুঁজছে, সে চাইলে হয়তো একটা হলিউডের ফিল্ম দেখতে পারে অথবা বলিউডের একটা গান দেখতে পারে অথবা সে যা যে কোনো দেশের যে কোনো কন্টেন্ট দেখতে পারে। আমি আসলে যখন কাজ করি আমি চিন্তাটা করি এই কন্টেন্টটা কি বাংলাদেশের একজন মানুষ বেছে নেবে কিনা ওভার কন্টেন্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি। সো আমার দেশের ইন্ডাস্ট্রিতে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমার কন্ট্রিবিউশনটাই আমি আসলে চিন্তা করি। আমি সেটা গান গেয়ে হোক, সেটা অভিনয় করে হোক, সেটা মডেলিং করে হোক, যেভাবেই করি আমার গোল সেটাই, যে টু কন্ট্রিবিউট টু দি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। সো আমি আসলে নিজেকে একজন এন্টারটেইনার হিসেবেই দেখি, বিনোদন কর্মী হিসেবেই দেখি।
কিন্তু কোন একটি ধারার প্রতি কি আপনার একটু দুর্বলতা, একটু পক্ষপাত আছে?
আমি যেহেতু গান দিয়ে শুরু করি এবং গান লিখতে, সুর করতে, গাইতে বেশি ভালোবাসি, এটা আমি অকপটে বলতে পারি। বাট কিন্তু আমি যেটা ওভার দি ইয়ার্স রিয়েলাইজ করেছি যে মানুষ যখন আমার অভিনয়টাও ভালো বলে এবং যখন আমার অন্যান্য কাজেও যখন তারা প্রশংসা করে আমার সেটাও ভালো লাগে। বাট গানটাই মূলত আমার আত্মার খোরাক হিসেবে যদি জিজ্ঞেস করেন সেটাই, ওই জায়গাতেই গানটা আছে।
আপনার সবচেয়ে প্রিয় গান কোনটি বা কোনগুলো?
আমার নিজস্ব লেখা, নিজের করা। আমার নিজের লেখা সবচাইতে প্রিয় গান হচ্ছে প্রার্থনাদ, সৃষ্টিকর্তার সাথে কথোপকথন, এরকম একটা গান। আর সুর করা সবচাইতে পছন্দের গান হচ্ছে আলো, সবচেয়ে বেশি শোনা হয় হচ্ছে দক্ষিণের জানালা। তো আসলে গত 16 বছর অনেক গান করেছি, 150-র উপরে। সো আসলে একটা দুইটা বলা ডিফিকাল্ট, কারণ প্রতিটা গানই তো নিজের একটা অংশ। সো সব গানই কম বেশি আসলে হৃদয়ের কাছের।
আপনি নিজে লেখেন, সুর করেন এবং গান, পাশাপাশি অন্যদের গানও আপনি করেন?
জি, খুব বেশি মানুষের গান করিনি, খুব অল্প কয়েকজনের করেছি।
এর বাইরে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি?
আমি ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখেছি ছায়ানটে, সো রবীন্দ্রসঙ্গীতের প্রতি দুর্বলতা আছে, বাট করা হয়নি কারণ আমার মনে হয় যে আরেকটু বয়স হোক, আরেকটু পরিণত হোক আমার মিউজিক ক্যারিয়ারটা, তখন রবীন্দ্রসঙ্গীত আবার করব।
আপনি ছায়ানটে গান শিখেছেন?
জি, ছোটবেলায় শিশু একাডেমিতে, তারপর ছায়ানটে।
যুক্তরাষ্ট্রে আসার অনেক আগের থেকেই নিশ্চয়ই আপনি ইংরেজি গানের সাথেও আপনার একটা পরিচিতি নিশ্চয়ই আছে?
হ্যাঁ আছে।
ইংরেজি গান আপনার গানের উপর, আপনার কাজের উপর কিরকম প্রভাব ফেলেছে, কারা প্রভাব ফেলেছে?
প্রশ্নটা খুবই মানে নস্টালজিক করে দিল আমাকে। ছোটবেলায় আসলে যখন আমার ভাই আমার ভাই 8 বছরের বড়, তো উনি যখন কোনো গান শুনতেন সেটাই আমার প্রথম ইংরেজি গানের প্রতি এক্সপোজার। সো উনি ছোটবেলায় যাদের গান শুনতেন সেই গানগুলোই আমার প্রথম শোনা। আমার মনে আছে 1990 সালে উনি প্রথম আমেরিকায় আসেন পড়াশোনা করতে, প্রথমবার যখন দেশে ফিরলেন, আমি তখন ক্লাস 5-6 পড়ি, ফিল কলিন্সের একটা ক্যাসেট নিয়ে গিয়েছিলেন। অরিজিনাল ক্যাসেট তো তখন আমরা দেখি না, তখন রেইনবো থেকে মানুষ রেকর্ড করে গান শুনত, তো প্রথম অরিজিনাল ক্যাসেট দেখেছিলাম
এলিফ্যান্ট রোডের সেই রেইনবোতে, কবির ভাই, লম্বা চুলের কবির ভাই।
এক্স্যাক্টলি। সো আমি অনেক ছোট ছিলাম, আমি নিজে যেতে পারতাম না, সো বড় ভাইদের দিয়েই ক্যাসেট ছোটবেলায় আনাতাম। সো মনে আছে যে ওই সময়ে যে গানগুলো শুনতাম তার মাঝে ফিল কলিন্স খুবই আমার পছন্দের একজন আর্টিস্ট ছিলেন। তো আমার ভাই ওই ক্যাসেটটা এনেছিলেন, আমি অনেক দিন ওটা সংগ্রহ করে রেখেছিলাম, অরিজিনাল একটা ক্যাসেট। তো ওই অ্যালবামটা আমার খুব প্রিয়। এছাড়া আমি ওই সময় রিচার্ড মার্কস খুব শুনতাম, আর আমার পিঙ্ক ফ্লয়েড খুব শোনা হতো। বাট বড় হতে হতে নিজে যখন আসলে টেস্ট প্রেফারেন্স গ্রো করতে শুরু করলাম, তখন গিটার ইনস্ট্রুমেন্টাল বেশি শুনতাম, জো স্যাট্রিয়ানি, স্টিভ ভাই, মার্টি ফ্রিডম্যান, এরিক জনসন, জেস বেক, ওনাদের অ্যালবামগুলো বেশি শোনা হতো। যদিও আমি নিজে গিটার প্লেয়ার না, আমি একজন কিবোর্ড প্লেয়ার, কিন্তু আমার গিটারের প্রতি বেশি আসক্তি ছিল, সো গিটার মিউজিকগুলো শোনা হতো। আর পিয়ানো প্লেয়ার হিসেবে ইয়ানি খুব শুনতাম 90-এর দশকের শুরুতে। সো ওনারাই আমার ইন্সপিরেশন ছিলেন, ওনাদের গানগুলো শুনে বড় হওয়া, আর রবীন্দ্রসঙ্গীতও শুনতাম। সো একটা দুই ধরনের প্রভাব ছিল আমার গানের।
চমৎকার
ছিলেন।
বাংলা গানের ভান্ডার থেকেও আপনি অনুপ্রাণিত হয়েছেন, আবার ইংরেজি গানও আপনার মধ্যে এসছে।
এটা আরো কিছু নামও বলতে হবে, যেমন যাদের ক্লাস করিনি, বন্যা আপার গানও খুব ভালো লাগে, সাদী ভাইয়ের গানও ভালো লাগে, আবার আজম খানের গান আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করেছে। এবং আজম খান আমার জীবনের শুরুটাতে উনি যেভাবে করে অনুপ্রাণিত করেছেন, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। পার্সোনালিও এবং দূর থেকেও একটা বড় ফাদার ফিগার ছিলেন আমার ক্যারিয়ারের উত্থানের পেছনে। সো হ্যাঁ, এই নামগুলো তো বলতেই হয়।
আজকে যারা গান করছে তরুণ প্রজন্মের, তাদের জন্য কি এরকম বাংলা গানের যারা অতীতের শিল্পী ছিলেন তাদের গান এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির মতো গান শোনাটা জরুরি?
খুবই জরুরি, কারণ আসলে নতুন কিছু করবার জন্য আগে তো আমার পুরনোটাকে আত্মস্থ করতে হবে, আমার বুঝতে হবে আমার গানের বিবর্তনটা কিভাবে হচ্ছে, আমার গানটা কিভাবে আসলে আমি মানুষের কাছে যে পৌঁছাবো, কোথা থেকে আসলো, শুরুটা বুঝলেই কিন্তু আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। সো শোনাটা খুবই জরুরি। সো আমার পরিচিত যত ছোট ভাই আছে গান করে, আমি তাদেরকে বলি যে পুরোনো দিনের গানগুলো শুনতে হবে। যেমন আমি সবচেয়ে বেশি গাইড করেছি মিনারকে, তো ওর প্রথম দুটো অ্যালবাম আমি প্রোডিউস করে দিই। সো ওকে আমি এখনো বলি যে কার গান শুনতেছো, কার গান রিসেন্টলি শুনলা, পুরোনো কার গান শুনেছো। সো গান শোনাটা কিন্তু অসম্ভব জরুরি একটা কাজ, না হলে একটা গণ্ডির মাঝে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাব। তো পুরোনোদের গান তো ডেফিনেটলি, এখনো যখন আমি কোনো কনসার্টে যাই যেখানে হয়তো লেজেন্ডারি আর্টিস্টরা থাকেন, আমি কিন্তু ব্যাকস্টেজে বসে ওনাদের গান মনোযোগ দিয়ে শুনি, যেরকম কয়েক মাস আগে ফ্লোরিডাতে একটা কনসার্ট ছিল, সেখানে রুনা আপা সাবিনা আপাও ছিলেন। তো আমি কিন্তু হোটেল রুমে নিজে বসেছিলাম না, যে আমার পারফরমেন্স যখন তখন নামবো, আমি আসলে ব্যাকস্টেজে গিয়ে ওনাদের গানগুলো শুনেছি।
তাহসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আজকে সময় দিলেন, অনেক ভালো থাকবেন এবং আপনার সাথে আশা করছি আবার আমরা কথা বলতে পারবো শিগগিরই।
শিগগিরই, ওকে, ভালো থাকবেন, কথা আছে।
আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি এক ভাষণে যে দাবি করেছেন যে রাশিয়া নতুন একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উদ্ভাবন করেছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আঘাতে সক্ষম, এত সত্ত্বেও তিনি রাশিয়ার সামরিক সক্ষমতায় কোনো পরিবর্তন দেখছেন না। মিস্টার ম্যাটিস বলেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব কৌশলগত শক্তির মূল্যায়ন, এবং এমন সিদ্ধান্তে তিনি পৌঁছেছেন যে মিস্টার পুতিনের মন্তব্য সত্ত্বেও রুশ সামরিক ক্ষমতার ক্ষেত্রে কোনো পরিবর্তন সূচিত হয়নি। তিনি বলেন যে প্রযুক্তির কথা মিস্টার পুতিন উল্লেখ করেছেন তা বাস্তবায়িত হতে আরও অনেক বছর সময় লাগবে, এবং বলেন তারপরেও সামরিক ভারসাম্যতায় তাতে কোনো পরিবর্তন আসবে না। প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, তাদের সেই পদক্ষেপ নেবার কারণে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার প্রয়োজন পড়বে না। মিস্টার ম্যাটিস বলেন, রাশিয়া সম্প্রতি কৌশলগত স্থিতিশীলতা বিষয়ে নির্ধারিত আলোচনা বাতিলের যে সিদ্ধান্ত নেয় তাতে প্রতীয়মান হয় যে রাশিয়া এমনকি নিজের স্বার্থ রক্ষায় উৎসাহী নয়। সিরিয়া প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস বলেন, রাশিয়া সম্প্রতি হোমস, আলেপো এবং পূর্বাঞ্চলীয় গোতায় যুদ্ধবিরতি পালনের জন্য নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল, তবে তার অংশীদার আসাদ সরকার এলোপাথাড়ি বোমা হামলা অব্যাহত রাখে, এমনকি দুঃখজনকভাবে হাসপাতালগুলিও হামলা থেকে রেহাই পায়নি। তিনি বলেন, আমি জানি না এটা তাদের অক্ষমতা নাকি অবৈধ হামলায় অংশগ্রহণ নাকি দুটোই। মিস্টার ম্যাটিস সাংবাদিকদের জানান, সিরিয়ায় ক্লোরিন গ্যাস প্রয়োগ এবং বোমা হামলার খবর সম্পর্কে তিনি অবগত আছেন, আলেপো এবং তার আগে হোমসে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার এটা পুনরাবৃত্তি মাত্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি সিরিয়ায় যুদ্ধবিরতি সম্পাদনে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে একত্রে সহযোগিতা করেন। তবে জেনারেল ম্যাটিস বলেন, রাশিয়ার অংশীদার আসাদ সরকার তা সঙ্গে সঙ্গেই ভঙ্গ করে। তবে তিনি জোর দিয়ে বলেন, কূটনীতির মাধ্যমে সমাধান খুঁজতে আমরা প্রয়াস চালিয়ে যাব, যে প্রয়াস আমরা ছাড়ব না।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান মিতালি। উপস্থাপন করছেন রোকে হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।
রোকে আপা আজ আমাদের টেলিফোনের অপর প্রান্তে রয়েছে, আমাদের একজন দীর্ঘদিনের শ্রোতা, যিনি আমাদের কাছে তার নিজের হাতের আঁকা কার্ড পাই সবসময় এবং খুব যত্ন করে ছবি এঁকে তিনি লিখেন আমাদের কাছে। তার নাম ডাব্লু আনোয়ার, ডিএম ইন্টারন্যাশনাল রেডিও অ্যান্ড টিভি ক্লাব, গ্রিন রোড, ঢাকা থেকে আমাদের কাছে সবসময়।
ডাব্লু আনোয়ার, আপনি লাইনে আছেন?
জি আপা।
আচ্ছা, আপনার শুভেচ্ছা পাত্রের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, যেমন তাহেরা বললেন।
সবাইকে ধন্যবাদ এবং সকল শ্রোতাকে ধন্যবাদ।
আপনি এবার বলুন আমাদের অনুষ্ঠান সম্পর্কে।
আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনতেছি এবং রেডিও এবং ফেসবুকে বেশি শুনতেছি ইদানিং আমি।
আচ্ছা,
কারণ এই ফেসবুকে আমি আপডেট পাচ্ছি সবসময়, মানে যখন যেটা প্রচার হচ্ছে তখনই এটা আমি পাচ্ছি। এটা আমাদের জন্য খুবই
আপনার মানে শ্রবণ মান কেমন মনে হয়?
খুবই ভালো আপা, খুবই ভালো। আমি ফেসবুকে মোটামুটি সব অনুষ্ঠানই শুনতেছি এখন।
আচ্ছা, আরেকটি কথা যে ফেসবুকে তো আজকাল মাঝে মধ্যেই আমাদের স্টুডিওর ভিতরে রেডিওতে তখন কি অনুষ্ঠান চলছে, কে কি করছেন, খবর পড়ছেন, যারা
সব দেখা যাচ্ছে আপা, সব দেখতে পাচ্ছি আমরা।
সেই ছবি কেমন দেখেন?
একদম ছবি স্পষ্ট ক্লিয়ার, সামনাসামনি টিভিতে দেখলে যা দেখা যায় সেম জিনিসটা এটা।
আচ্ছা, তো আপনি তো অনুষ্ঠান শুনছেন দেখছেন, তো আপনার কোনো বিশেষ অনুষ্ঠান ভালো লাগে বা মন্দ লাগে?
আমার প্রত্যেকটা অনুষ্ঠান বিতারিত অবশ্যই আমার প্রিয় অনুষ্ঠান। এছাড়া আমি খবর তো আমি ছোট থেকেই শুনে আসতেছি, খবর হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয়। এই আমেরিকার ভয়েস অফ আমেরিকা আমার বাবা শুনতেন, আমার একসময় আমার বাবা শুনতেন, একসময় আমার ছোট ছিলাম যখন ক্লাস 4-5-6 এ পড়ি তখন তাই শুনে আসতেছি। আর রোকে আপাকে তো আমি স্পেশাল ভাবে তো সেই ইয়াং আমি বৃদ্ধ হয়ে আসছি, প্রায় আমার প্রায় 53-54 চলতেছে, আর আমি এত বছর ধরেও শুনতেছি, প্রায় এত বছর চলে আসছে। আমার দুই ছেলে MBA করতেছে, একজন একজন ক্লাস 10-এ। হ্যাঁ, আমার ছেলেরাও শুনতেছে, আমার ওয়াইফও শুনে, আমিও শুনি। এবং এই যে আপনাদের ছবি মাঝে মাঝে দেখি, এই যে আগেকার সেই স্মৃতিগুলো, মানে আগেকার যে মানে ছবি কার্ড পাঠাইছেন, তারপর আপনাদের ভিউ কার্ড, বিভিন্ন চাবি রিং, তারপর বিভিন্ন আইটেমের জিনিসগুলো কিন্তু আমার কাছে এখনো রয়ে গেছে সবকিছু, কিন্তু আমি নষ্ট করি না। এবং যতদিন ক্যালেন্ডার পাঠাইছেন আপনারা এত বছর, এই ক্যালেন্ডারটা সব সংরক্ষিত করা আছে আমার।
তার মানে আপনি যে ভয়েস অফ আমেরিকার মানে একনিষ্ঠ শ্রোতা শুধু না, আপনি মানে
আমার এটা একটা হবি আপা, এটা কালেক্ট করাটা এটা আমার একটা হবি, যে এটা আমি যত সহকারে দেখবো। এবং আমার ছেলেরা এখন বড় হয়েছে, তাদের বলছি দেখো তোমরা এইসব অনুষ্ঠান শোনো, রেডিওর অনুষ্ঠান শোনো, দেশ সম্বন্ধে জানো, বিদেশ সম্বন্ধে জানো, বিভিন্ন দেশ আমেরিকা সম্বন্ধে জানতে পারো সবকিছু কোথায় কি হচ্ছে, যৌবন সেটা তো আমি দেখছি আপা, এখনকার শ্রোতারা কি দেখছে জানিনা জানিনা আপা, কিন্তু আমি তো একসময় দেখে আসছি, আমার আমার ফাদাররা যখন তখন একটা ভয়েস অফ আমেরিকার খবর শোনার জন্য আমাদের রেডিও শোনার জন্য প্রায় 20-30 জন এসে দেখা থাকতো, যে এই ভয়েস অফ আমেরিকার সঠিক খবরটা শুনবো, তারপর বুঝবো যে কি হয়েছে বাংলাদেশে।
ডাব্লিউ আনোয়ার, আজকে আপনার বক্তব্য শুনে খুবই ভালো লাগলো তাহেরা।
হ্যাঁ ডাব্লিউ আনোয়ার, আপনি তো লিসনার্স ক্লাব করেন, ক্লাবের কোন কর্মসূচি নিয়েছেন কিনা, আপনারা কি কি কাজ করছেন,
কতজন সদস্য?
আমাদের মূলত আমাদের হচ্ছে ক্লাবের 15 জন সদস্য, আমি সাধারণত ক্লাবের এই রেডিও শোনার জন্য আপা আমি প্রায় প্রায় প্রতিযোগিতা ছেড়ে থাকি আপা, আমার নিজস্ব ক্লাবের উদ্যোগে আপা। যেমন এর এক কদিন আগে 2017 সালে আমি মোট 50টা পুরস্কার দিতে আপা বিভিন্ন শ্রোতাকে ইন্ডিয়া এবং বাংলাদেশের রেডিও দিয়েছি 10টা, হাত ঘড়ি দিয়েছি 10টা, ব্যাগ দিয়েছি 10টা, এভাবে করে আপা কোয়ালিটি মেনটেন করে করে কলম দিয়েছি 10টা, এভাবে করে আমি 50টা পুরস্কার দিয়েছি আমার ক্লাবের তরফ থেকে।
আচ্ছা আচ্ছা, আপনি ডাব্লিউএন এর একটা কথা বলি যে আপনি বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় যশোর, খুলনা, চট্টগ্রাম, ঢাকাতে তো অবশ্যই, তো সেখানে যদি কোনো সময় গাজীপুর বা কাছাকাছি নারায়ণগঞ্জ এইসব জায়গায় যদি ভিওএ শ্রোতা সম্মেলন হয়, শ্রোতাদের কোনো পুনর্মিলনী অনুষ্ঠান হয়, তাহলে সেখানে আপনি নিজেও এবং আপনার ক্লাবের সদস্যদের বলবেন অবশ্যই যোগ দিতে।
ডব্লিউ অনার এই যে প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকেন এবং পুরস্কার দিয়ে থাকেন, এইসব ছবিগুলো কিন্তু আমাদের পাঠাবেন, আমরা আমাদের ফেসবুকে আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে
পারবো না, এই জন্য যেহেতু এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে বিভিন্ন জায়গায় এটা হচ্ছে প্রতিযোগিতা হয়েছে আপা, এটা পুরস্কারটা তো আপা আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে জায়গায় পৌঁছে দিচ্ছি।
আচ্ছা আচ্ছা,
শ্রোতাদের হাতে তো আমি আনে দিতে পারছি না আপা।
তো ঠিক আছে ডব্লিউ অনার, তারা নিজেরাও নিজেদের ছবি, যারা পুরস্কার পেয়েছে তারা যদি নিজেরা নিজেদের ছবি তুলে পাঠায়।
আমার
আমাদের কাছে পাঠিয়ে দিবেন তাহলে ভালো।
আচ্ছা, তো ডব্লিউ অনার আজকে আপনাকে, হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অবশ্যই
ধন্যবাদ।
এরপরের চিঠিটি
লিখেছেন মোহাম্মদ শাহনেওয়াজ পারভিন, সভাপতি বেতার সবাই শুনব মহিলা শ্রোতা ক্লাব, শাহপুর, ফকিরপাড়া, সান্তাহার, নওগাঁ থেকে। দীর্ঘ ইমেল লিখেছেন, তার অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, চিঠিপত্র বিভাগ ভিওএ বেতার, আমার অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবার প্রতি। বাংলা বর্ষপঞ্জী হতে আরও একটি বছর শেষ হতে চলেছে, নতুন বছর 1425 বঙ্গাব্দ। নতুন বছরে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা রইল আরও উন্নত মানের অনুষ্ঠান সম্প্রচার করা হোক, কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে আপনারা এগিয়ে যান, নতুন অনুষ্ঠানগুলো শ্রোতাদের মনে আরও আলোড়ন তুলুক, শ্রোতারা আরও বেশি মাত্রায় আপনাদের প্রতি সমর্থন দিক, এই কামনা করি।
চমৎকার। আসলে ওনারা কি ধরনের অনুষ্ঠান শুনতে চান, শ্রোতারা যদি নিজেরা লেখেন যে কী ধরনের বিশেষ অনুষ্ঠান তাদের কাম্য, তাহলে সেইভাবে আমাদের অনুষ্ঠান সাজানো আমাদের পক্ষে আরো সহজ হবে, তাই না?
হ্যাঁ, আর ভালো লাগছে যে মহিলা শ্রোতা ক্লাব আমাদের তো সংখ্যা খুবই কম। হ্যাঁ, আপনি যে লিখেছেন সেজন্য অনেক ধন্যবাদ। আরও লিখেছেন, আমরা মহিলা শ্রোতা ক্লাবের মোট সদস্য 20 জন, সবাই কম বয়সী এবং তরুণ বয়সের। আপনাদের বেতারের অনুষ্ঠানের গুণগত ও কাঠামোগত মান খুবই ভালো। আমার ক্লাবের সদস্যরা আপনাদের বেতার অনুষ্ঠান, ওয়েব পেজ, ফেসবুক পেজ সব কিছু অবলোকন করে থাকে নিয়মিতভাবে।
খুব ভালো, তবে আমরাও আপনাদের দেখতে চাই, আপনারা গ্রুপ ছবি তুলে আমাদের অবশ্যই পাঠাবেন এবং আমরা আমাদের ওয়েব পেজ, ফেসবুকে সেই ছবি পোস্ট করব, তখন অন্যরাও জানতে পারবেন যে মহিলা ক্লাবের সদস্যরা কারা এবং তারা কি করছেন। ধন্যবাদ চিঠি লেখার জন্য। গাজী মমিনউদ্দিন সাতক্ষীরা বাংলাদেশ থেকে লিখেছেন, আমাদের সংস্কৃতিকে ধারণ করি বৈশাখের নানা আয়োজনের মাধ্যমে, তাই বৈশাখের নানা অনুষ্ঠান চাই। ভয়েস অফ আমেরিকা থেকে অবশ্যই আপনি সেটাই লিখেছেন। এছাড়া কিছু অনুষ্ঠানের আগে পরে বৈশাখ সম্পর্কিত নানান তথ্য দেওয়া যায়, বেশ ভালো কথা, আমরা আগামী সপ্তাহে তা দেওয়ার চেষ্টা করব। আজকে এই চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর কোনো সুপারিশ পরামর্শ থাকলে আগামীতে অবশ্যই লিখবেন।
আমাদের হাতে তো আর বিশেষ সময় নেই, শেষ চিঠি পড়ছি। লিখেছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাইর গোপালগঞ্জ থেকে, লিখেছেন অনুষ্ঠান ফেসবুক লাইভে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, লাইভ বন্ধ না করার অনুরোধ জানাচ্ছি।
বেশ, অনুরোধ রাখার চেষ্টা করবো, কারণ আমরাও চাই আপনারা যেভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করেন, যেভাবে দেখতে চান সেইভাবে আমাদের পরিবেশনাগুলো সাজাবো। ধন্যবাদ। তো আজকে তুলতে হয় তাহলে
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন মন্তব্য করুন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
জার্মানির একটি শহরে একটি গাড়ি জনতার ভিড়ের মধ্যে প্রবেশ করলে অনেক লোকের হতাহতের খবর আমরা পাচ্ছি। অসমর্থিত খবরে বলা হচ্ছে যে 3 জন নিহত এবং 20 জনের মতো আহত হয়েছেন। এখনও পর্যন্ত পুলিশ এটা নিশ্চিত করতে পারেনি যে এটি সন্ত্রাসী আক্রমণ কি না, তবে পুলিশ বলছে যে এখনও এ ব্যাপারে তদন্ত চলছে। ওই শহরটির মধ্যাঞ্চলে প্রবেশের ব্যাপারে পুলিশ নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন শুক্রবার বলেন যে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো বাণিজ্য যুদ্ধে লিপ্ত নয়। যদিও ট্রাম্প এই হুমকি দেন যে চীনা পণ্যের উপর অতিরিক্ত $10,000 কোটি শুল্ক আরোপ করা হবে। বেজিং সতর্ক করে বলেছে যে তারাও পাল্টা ব্যবস্থা নেবে। ওয়াশিংটন এবং বেজিংয়ের ক্রমবর্ধমান বাগযুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যেই হোয়াইট হাউসের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন এটি হচ্ছে শুধুমাত্র প্রস্তাবিত একটি ধারণা যা মূল্যায়ন করে দেখবেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধিরা এবং তারপর খোলামেলা মন্তব্য নেওয়া হবে। কাজেই এখনও ঠিক কিছু করা হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন যে গত সপ্তাহগুলোতে আফগানিস্তানের নেতাদের সঙ্গে তাঁর সরকারি বৈঠকগুলো পরস্পরের আস্থার অভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে এবং এই সফরও আঞ্চলিক শান্তি স্থাপনের ক্ষেত্রে একটা মাইলফলক বলেই প্রমাণিত হবে। তিনি গতকাল কাবুলে তাঁর একদিনের সফরের কথা উল্লেখ করেন, যেখানে তাঁর উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তাঁর সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। সংবাদদাতাদের আজ আব্বাসি বলেন যে অব্যাহত আলাপ আলোচনার মধ্য দিয়ে পারস্পরিক আস্থার অভাব দূর করা যায় এবং গতকালের বৈঠকের মধ্য দিয়ে আমরা আস্থার অভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছি। ভারতের পশ্চিমের রাজ্য গোয়ার বন্দর মন্ত্রী জয়েশ সালগাঁওকর জানিয়েছেন গোয়েন্দারা আশঙ্কা করছেন যে মাছ ধরার কোনো ট্রলারে করে জঙ্গিরা সমুদ্রের ধারের এই রাজ্যে ঢোকার চেষ্টা করছে, আর সে কারণেই ওই রাজ্যে উপকূলবর্তী সমস্ত ক্যাসিনো এবং সমুদ্রে যাওয়া ট্রলার ও নৌকোগুলোর প্রতি সতর্কতা জারি করেছে গোয়ার রাজ্য সরকার। কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
বন্দরমন্ত্রী জানিয়েছেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর খবর দিয়েছে জঙ্গিরা এবার পশ্চিম উপকূলে হামলার ছক কষছে, তাই সমুদ্র ক্রীড়া পরিচালনা করে এমন সংস্থাগুলিকে সম্ভাব্য জঙ্গি আগমনের ব্যাপারে সতর্ক করেছেন তারা। তবে হামলার লক্ষ্য যে শুধু গোয়া তা নয়, মুম্বাই বা গুজরাট উপকূলও জঙ্গিদের রাডারে থাকতে পারে। ভারতের একটি মাছ ধরার ট্রলার বাজেয়াপ্ত করে পাকিস্তান প্রশাসন, সেটিকে মুক্তি দেওয়া হয়েছে। গোয়েন্দারা আশঙ্কা করছেন তাতে করেই ভারতে পা রাখার চেষ্টা করছে জনা কয়েক জঙ্গি। গোয়া পর্যটন বিভাগের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে গোয়েন্দা সূত্রে তথ্য এসেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হামাস শাসিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্যমন্ত্রক বলছে যে ইসরায়েলি সৈন্যদের গুলিতে 1 সাংবাদিক সহ 9 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজাভিত্তিক আইন সংবাদ সংস্থার ফটো সাংবাদিক ইয়াসের মোর্তাকা যদিও প্রেসের ছাপ দেয়া কাপড় পরেছিলেন, তিনি গতকাল এই সংঘাতের সময় গুলিবিদ্ধ হন বলে মন্ত্রক জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ ব্যাপারে এই বলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় যে তারা এই ঘটনা পর্যালোচনা করে দেখছে। নিহত এই 9 মধ্যে 16 বয়সী একজন কিশোরও রয়েছে। তাছাড়া স্বাস্থ্যমন্ত্রক বলছে যে ইসরায়েলের বন্দুকের গুলিতে অন্তত 491 জন আহত হয়েছেন। নিহতদের আজ জানাজা পড়ানো হয়। সীমান্তে বেড়া ডিঙানো রোধ করতে গতকাল ইসরায়েলি সৈন্যরা কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সত্যিকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। বিক্ষোভকারীরা সীমান্তের ওই বেড়ার কাছে গাড়ির টায়ার পুড়ায়, যার ফলে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওঠে। হোয়াইট হাউস ঘোষণা করেছে যে তারা 38 রুশ প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। হোয়াইট হাউস আরও বলেছে যে পশ্চিমী গণতন্ত্র এবং বিশ্বের অন্যান্য জায়গার বিরুদ্ধে রুশ সরকারের ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থান নিয়েছে। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার 70তম বার্ষিকী, দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবসও।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন অ্যান্ড্রু অ্যাডি উইলিয়াম, আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.